অভিবাসন ও মানব পাচার, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বিশিষ্ট শিক্ষক ডক্টর আমেনা মহসিন এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং ঢাকা থেকেই ওই টেলিফোন লাইনে রয়েছেন আসিফ মুনির, সাবেক আইওএম কর্মকর্তা। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ, এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ আমাদের কাম্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি ডক্টর ইমতিয়াজের কাছে। প্রারম্ভিক মন্তব্যে বলবেন, এই মুহূর্তে যখন কিনা লক্ষ লক্ষ মানুষ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক দেশ থেকে অন্য দেশে আশ্রয়ের সন্ধানে, শ্রেয়তর জীবনের খোঁজে ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে, পাহাড় ডিঙ্গিয়ে, উত্তাল সাগর পাড়ি দিয়ে অভিযানে বের হয়েছেন হচ্ছেন, যেমন করে একদিন নৌযান মে ফ্লাওয়ারে চড়ে বিলেত থেকে নতুন দুনিয়া আমেরিকা এসেছিলেন একদল অভিযাত্রী পিলগ্রিমস, সেই তাঁদেরই মতো অনেক কষ্ট সয়ে স্থায়ীভাবে বসত গড়েছিলেন আমেরিকায়, সে তাঁদের মতো এখনকার এ নবজীবন সন্ধানী আজকের এ মানুষগুলোর ব্যাপারে আপনার কি ভাবনা, কি চিন্তা চেতনা আপনার, ডক্টর ইমতিয়াজ?
জিনিস আসলে দেখা দরকার, কারণ সাবজেক্টটা আসলেই কমপ্লেক্স, খুব একেবারে সহজে বোঝার বিষয়টা আমার মনে হয় খুব কঠিন। তবে কয়েকটা বিষয়ের উপর হয়তো আমরা যদি একটু নজর রাখি, একটা হলো যে পৃথিবীতে যদি আমি ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ফিগারটা যদি দেখি, যেটা অনেক বছর ধরেই ফিগার যেই আমাদের কাগজগুলো আছে, তাতে খুব একটা কিন্তু বাড়েনি, সবসময় 6% এর কম ছিল ওভারঅল ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের যে ফিগার। কিন্তু ওই ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের 6% এর নিচে যদিও ছিল, অন্য কথায় বেশিরভাগ লোক কিন্তু তার নিজের দেশেই থাকে, এটা এটা প্রথমে খেয়াল রাখতে হবে। খুব কম কমই কিন্তু বলতে গেলে মাইগ্রেশনের মধ্যে যায়। এই 6% এর দুটো জিনিস পরিবর্তন হয়েছে। একটা হলো আগে মূলত নর্থ থেকে নর্থেই যেত বা কিছুটা নর্থ থেকে সাউথে যেত। আমি যদি ধরি ইউরোপ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয়টা যদি ধরি, তাহলে নর্থ থেকে সাউথে যাওয়া বা নর্থ থেকে ইউরোপ থেকে ইউএসএ যাওয়া, এখন সেটা পরিবর্তন হয়েছে, সেটা সাউথ থেকে নর্থে যাচ্ছে, যার জন্য হয়তো হইচি হচ্ছে, কারণ মিডিয়া যেহেতু নর্থের হাতে, সেখানে একটা পলিটিক্যাল একটা রূপ তারা দিতে চেষ্টা করছে, এটা একটা বিষয়। আর একটা জিনিস হলো যে এই নর্থ থেকে সাউথের যে বিষয়, যেটা সাউথ থেকে নর্থ হয়েছে, সেখানে রঙেরও পরিবর্তন হয়ে গেছে। আগের মূলত মাইগ্রেশন, সেটা লিগাল বা ইললিগাল মাইগ্রেশন যদি ধরি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মূলত হোয়াইটদের মধ্যেই এটা সীমিত ছিল, এটা এখন ব্রাউন ব্ল্যাক হয়ে গেছে, তো এখানে একটা রেশিয়াল টোনও আছে। এই জিনিসটা আগে প্রথমে বোঝা দরকার। এর সাথে যে জিনিসটা জড়িত হয়ে গেছে কতগুলো বিষয়, যে আমরা যদি যদি হোয়াইটের ব্যাপারে আমরা যদি একটু নজর রাখি, এবং আমি যদি একটা দেশের এক্সাম্পল দিই তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। নরওয়ের যদি আমি পপুলেশন দেখি, নরওয়ের 50% পপুলেশন কিন্তু আমেরিকায় থাকে। আমি যদি আমেরিকা কানাডা মিলে ধরি, অলমোস্ট 50% কিন্তু
মানে উত্তর উত্তর আমেরিকায় জি জি
হ্যাঁ, এবং নরওয়েতে 50%, তার মানে হচ্ছে যে একটা দেশের 50% লোক কিন্তু বিদেশে থাকছে, বিদেশে আয় করছে ইত্যাদি। এটা যদি সাউথের যে কোনো দেশ হতো তাহলে হয়তো এই সমস্যাটা থাকতো না, কিন্তু যেহেতু একটা রেশিয়াল কম্পোজিশন হয়ে গেছে, সেই জায়গাটা হয়তো এত সহজে পরিবর্তন হবে না। তবে যে জিনিসটা এসে গেছে এই এই সাউথ থেকে নর্থের, যেহেতু বিভিন্ন নিয়ম কানুন করা হয়ে গেছে, মনে রাখতে হবে যে একসময় পাসপোর্ট ভিসা এগুলো কিছুই ছিল না, এগুলো যত বাড়ছে তত ডেসপারেশনও বাড়ছে, এবং এর মধ্যে এই ডেসপারেশন এই রিজিড কারণে এটা যেহেতু খুব কঠিন করা হয়ে গেছে, এটা এটা একটা প্রফিট মেকিং একটা একটা কমার্শিয়াল কি বলা হয় আমি বলবো যে একটা অ্যাক্টিভিটি হিসাবে আমরা দেখতে পাচ্ছি, কারণ অলমোস্ট $150 billion এর এটা মার্কেট। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট যে একটা প্রফিট মেকিং, এই প্রফিট মেকিংটা একটু বোঝা দরকার খুব তাড়াতাড়ি। সেটা হলো যে যারা, এবং গবেষণায় দেখা গেছে যারা এক সময় ড্রাগ লর্ড ছিল, বিশেষ করে সাউথ আমেরিকার যারা ড্রাগ লর্ড ছিল, যেহেতু ড্রাগের উপর নজরটা অনেক বেশি পড়েছে, ওই ড্রাগ লর্ডরাই আবার দেখা গেছে যে তারা এখন হিউম্যান ট্রাফিকিং এ চলে গেছে, যেখানে ইনকামটা বেশি এবং তারা মনে করছে যে নজরটা কম। এর সাথে যেটা আর একটা জিনিস যেটা আমি না বলি পাচ্ছি না, সেটা হলো হচ্ছে যে এই মাইগ্রেশনের ব্যাপারে যেহেতু একটা ইমেজ বিল্ড করা হচ্ছে যে যদি আমি পশ্চিমা দেশ দেখি যে পশ্চিমা দেশে গেলেই এমপ্লয়মেন্ট পাওয়া যাবে, আরামে থাকবে, ফ্যাক্ট ফিগার কিন্তু সেই জিনিসটা কিন্তু অনেক সময় বলে না। আমি যদি আমেরিকার এক্সাম্পল দিই, আমেরিকার যে পরিমাণে ভায়োলেন্স হয় সেটা কিন্তু অনেক দেশেই হয় না। আমি যদি বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে কিন্তু আমেরিকার পার ডে ভায়োলেন্সে যত লোক মারা যায় সেটা কিন্তু অনেক অনেক বেশি, কিন্তু যেহেতু অনেক কিছু অন্য প্রাচুর্য আছে এবং একটা কাঠামো তৈরি হয়ে গেছে সেটারই উপর নজর দিচ্ছে, ওই নেগেটিভ ইমেজটা অতখানি আসে না। আর একটা বলে আমি এই মানে আমার ইন্ট্রোডাক্টরি রিমার্ক আছে যে এর একটা জেন্ডার জেন্ডার কম্পোনেন্টও আছে। বেশিরভাগে দেখা যাচ্ছে যে মানে হিসাবে দেখা যাচ্ছে 70% কিন্তু নারী। এর একটা বড় কারণ হচ্ছে যে এই হিউম্যান ট্রাফিকিং ইললিগাল মাইগ্রেশন মধ্যে সেক্স ট্রাফিকিং যেটাকে বলা হয় সেই জিনিসটাও কিন্তু বড় আকারে আমরা দেখছি। তার মানে হচ্ছে যে এর একটা মার্কেট আছে। এখন এখানে ইমেজের মানে গেজের একটা সমস্যা রয়ে গেছে, আমরা গেজ করছি বারবার ভিকটিমকে, কিন্তু যে পারপেট্রেটর, আমি যদি যদি বলি যে সেক্স মার্কেটের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু পারপেট্রেটর হলো যে এটা ভোগ করছে, কিন্তু তার দিকে কিন্তু গেজ না বরং ভিকটিমের দিকে গেজ। এই কতগুলো জিনিস যদি আমি মোটামুটি রাখি তাহলে আমার মনে হয় একটা আলোচনার সূত্র হতে পারে।
জি প্রফেসর ইমতিয়াজ, যেমনটি কিনা তার বক্তব্যে উল্লেখ করলেন, বর্ণবাদী রেশিয়াল ইস্যুর কথা বললেন তিনি, জেন্ডার ইকুয়ালিটির কথা বললেন, মাদক পাচারের কথা বললেন, এ সব কিছু বিবেচনায় নিয়েও ডক্টর আমেনা মহসিন, আপনি কি মনে করেন যে অভিবাসন প্রত্যাশী মানুষগুলো অনাকাঙ্ক্ষিত, অপাঙ্ক্তেয়, অনাহূত, রবাহূত, এবং এদেরকে শুধু ব্যবসার খাতিরে পাচার করে দিলেই চলে, কি মনে হয় আপনার?
ধন্যবাদ আপনাকে। দেখুন যে জিনিসগুলো হচ্ছে যে এটা তো আন্ডারস্ট্যান্ডেবল যে এখানে যদি আমি ডিমান্ড সাপ্লাই এর ব্যাপারটা বলি, যেখান থেকে যারা যাচ্ছে তাদের এক ধরনের বাইরে ডিমান্ড আছে বলেই তো তারা যাচ্ছে, তাই না? সেই জায়গাটা তো আছে। এবং এর চেয়ে বড় কথা হলো কি, আমাকে এটাও দেখতে হবে যে কারা যাচ্ছে। মানে একটা হলো যেটা ডক্টর ইমতিয়াজ বলছিলেন যে যারা ধরেন এখন সাউথ থেকে নর্থে যে যাওয়া হচ্ছে, এখানে একটা তো আছে যে খুব স্কিলড একটা অংশ আছে, সেই জায়গাটাতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি যেখানে এক্সপ্লয়টেশন গুলো হচ্ছে। সেইখানে কিন্তু আমাদের সমাজের খুব প্রান্তিক যে জনগোষ্ঠীগুলো আছে তাদের থেকেই কিন্তু যাওয়া হচ্ছে। জনগোষ্ঠী বলতে আমি ক্লাসের ডাইমেনশনটা আনছি, এখানে তারাই যাচ্ছে। এবং স্ট্যাটিস্টিক্সের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি দেখি এটা যে শুধু সাউথে যাচ্ছে তাই না, মধ্যপ্রাচ্যেও যাচ্ছে, ইউরোপে সেটা তো এখন দেখাই যাচ্ছে, লিবিয়া থেকে যাচ্ছে, বিভিন্ন ভাবে যাচ্ছে, বোথ পিপল বলেও আমরা শুনি, আমরা গণকবরের কথাও অনেক শুনতে পেরেছি থাইল্যান্ডের বর্ডারে। সেই জায়গাগুলোতে যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা দেখবো যে সৌদি আরব থেকে অনেক নারী কিন্তু লাশ হয়ে ফিরেছে, সেই স্ট্যাটিস্টিক্স গুলো বারবার আসছে। এবং এই যে জায়গাগুলো আসছে সেখানে আমার মনে হয় যে ধরেন আপনি যদি প্রক্রিয়াটা একটু লক্ষ্য করেন, সেখানে কিন্তু একটা বড় রিং তৈরি হয়ে গেছে। সেই রিংটা ধরেন বাংলাদেশ থেকে যদি আমি ধরি, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে একদম সেই গ্রাম লেভেল থেকে সেই এজেন্ট আরম্ভ করে সে একদম মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত আমরা দেখছি একটা জ্ঞান, একটা বিরাট একটা প্রফিটেবল বিজনেস সেটা তো আসছেই সেখানে। এবং সেখানে আমার মনে হয় যে আলোচনাটাতে হ্যাঁ ডেফিনেটলি আমি আমি মনে করি না যে এটা ঠিক আমাদের কারণেই এখান থেকে চলে যাচ্ছে, বাট হ্যাভিং সেড দ্যাট এটাও আমার মনে হয় যে একটা চিন্তা করার বিষয় যে মানুষ কেন চলে যাচ্ছে, মানে আপনি আমাকে কেন আকৃষ্ট করতে পারছে যে বাইরে যাওয়ার মোহটা, সেটা তো বিভিন্ন কারণ থাকতেই পারে না। এবং সেটা কি আবার আমাকে চিন্তা করতে হবে যে কোথায় তাহলে কি আমি যেই নারী এখান থেকে চলে যাচ্ছে বাইরে সে কি তার কি কোনো এজেন্সি নেই, তাকে আমি ফুসলালাম তাকে আমি বুঝালাম সে কারণেই সে চলে গেল, না তার একটা এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে সে যেতে বাধ্য হচ্ছে সে এক। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, একসময় বলা হতো 80% মেয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে, যেটাকে আমরা ফেমিনাইজেশন অফ লেবার বলেই আখ্যায়িত করতাম, সেটার থেকে যে 60% এসে দাঁড়িয়েছে। এবং গতকালকে আমি পড়ছিলাম যে আরো নারী ছাঁটাই হচ্ছে। তো এই ধরনের আমাকে তো সেই ডেভেলপমেন্ট প্যারাডাইম গুলোও চিন্তা করতে হবে যে, এবং সেটার সাথে এনভায়রনমেন্টাল রিজনসও আসতে পারে। এই পুরো চক্রগুলো এদের সাথে যেটা সোশ্যাল মিডিয়ারও একটা ব্যাপার আছে, ধরুন আপনি আমরা টিভি সোশ্যাল মিডিয়া আছে টিভি আছে সবকিছু দেখেই তো মানুষ এক ধরনের এই আকর্ষণ গুলো বা আকৃষ্ট হচ্ছে, সেগুলোও আমাকে মাথায় রাখতে হবে যে কেন চলে যাচ্ছে সেটাও আমাকে চিন্তা করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড ইট যে হ্যাঁ আমরা মানে যারা ভিকটিম তাদের দিকে গেজটা আসছে, কিন্তু ভিকটিমটা আমি হচ্ছি কেন সেই আমার মনে হয় সেই চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে যে তাহলে আমরা কোথায় গ্যাপ গুলো রেখে দিচ্ছি এত, মানে এবং এগুলো তো প্রতিনিয়ত পত্রপত্রিকা আসছে খবরগুলো যে আসছে না যে তা না, এবং স্ট্যাটিস্টিক্সও আছে এবং আমরা টিভিতেও দেখছি এতগুলো, বিশেষ করে নারীদের ব্যাপারটা যেহেতু জেন্ডারের ব্যাপারটা তোলা হয়েছে কত নারী ফেরত আসছে এবং তাদের মানে কি ধরনের অবস্থা দাঁড়িয়েছে। এবং এটা শুধু যে ধরেন আমাদের এখান থেকে সাউথ থেকে নর্থে যাচ্ছে তা না, সাউথ থেকে আবার আমি আবারও বলছি ধরেন আমি জানি না আমি মালয়েশিয়াকে কি সাউথ বলবো না কি বলবো, ওই সমস্ত জায়গায়ও তো যাচ্ছে, মিডল ইস্টেও তো যাচ্ছে, সেখানেও তো ভীষণ একটা এক্সপ্লয়েটেটিভ সিচুয়েশন, তো সেই জায়গাগুলোতে তো ইন্টারভেনশন গুলো প্রয়োজন আছে তাই না। এবং সেখানে ধরেন যদি আমি ধরে নিই যে একটা রিলিজিয়াস অ্যাফিনিটি ওইটা বলে যদি যেটা বলা হতো আগে, তো সেই জায়গাগুলো তো কাজ করছে না, সেখানে তো আমাদের অনেক চিন্তা ভাবনা করার ব্যাপার আছে যে এই এক্সপ্লয়টেশন গুলো কতটুকু কেন হচ্ছে, কেন এখান থেকে এই গ্যাংটা যে তৈরি হয়েছে এই গ্যাংটা মানে কারা ইনভলভ আছে
আসিফ মুনির। ডক্টর আমেনা মহসিন যেমন কিনা খুব সুন্দরভাবে এই আন্ডারস্ট্যান্ডিং এর কথা, উপলব্ধির কথা, বুঝতে পারার কথা উল্লেখ করলেন, এটা বিবেচনায় নিয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি দীর্ঘকাল এই অভিবাসীদের ব্যাপারে কাজ করেছেন, এদের দেখেছেন বহুকাল যাবৎ, আপনি মনে করেন কি যে এটা ওদের অধিকারের মধ্যে পড়ে না, যে কেউই ওদের উপর খড়গহস্ত হতে পারেন, ওদেরকে বের করে দিতে পারে, জেলে পড়তে পারে, এমনকি ওদের নিয়ে ব্যবসাও করতে পারেন, মাটি চাপাও দিতে পারেন? আমরা বহু লাশ দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়, কিছুদিন পরপরই আমরা দেখছি শয়ে শয়ে মানুষ সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে প্রাণ হারাচ্ছে, আর আমরা এদেরকে আটকাতে চেয়েছি এবং বলছি যে না তোমরা এখানে এসো না, তো কোথায় যাবে, কোন গ্রহে যাবে, আমরা কোন বিশ্বে বাস করছি? আসিফ মুনির
জি, হ্যাঁ, এখানে আমি পূর্ববর্তী সারাপদের সাথে যোগ করতে পারি যে আমার যেটা মনে হয় যে এটার পাশাপাশি বিশেষ করে গত পাঁচ বছরে, হয়তো দশ বছর হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে বিশেষ করে গত পাঁচ বছরে বিশ্ব অভিবাসী বান্ধব যেন আর নেই, থাকছে না। এবং সেক্ষেত্রে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতির যে পরিবর্তনগুলো আমরা দেখছি, যেমন আমরা সেটা ইউরোপ বলি, আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, বিভিন্ন জায়গায় আমরা দেখছি সরকার পরিবর্তন যখন হচ্ছে, কোনো না কোনো ভাবে অনেক জায়গাতেই রক্ষণশীল শাসন ব্যবস্থা বা শাসক গোষ্ঠী বা রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে, এবং সেখানে এক ধরনের একটা শ্রেষ্ঠত্ববাদ এবং নিজেদের গণ্ডির মধ্যে থাকার একটা জায়গা, নিজেদের অধিকার আগে, অন্যের অধিকার বা বাইরে থেকে যারা আসছেন তাদের অধিকার কম, এরকম একটি জায়গার প্রবণতা আসছে। লক্ষ্য করুন যে 2016 একটা আন্তর্জাতিক ইউএন এর পাশাপাশি, জাতিসংঘের বৈঠকের পাশাপাশি একটা সম্মেলন হলো যেটা অভিবাসী এবং শরণার্থী বিষয়ে, নিউ ইয়র্ক ডিক্লারেশন বলা হচ্ছে 2016, এবং সেখানে একটা টার্ম ব্যবহার শুরু হলো সাম্প্রতিককালে, সেটা হচ্ছে মিক্সড মাইগ্রেশন, অর্থাৎ এক ধরনের একটা সংমিশ্রণের একটা ব্যাপার অভিবাসন। সেটা কেন আসলো? এই যে ভূ রাজনীতির কথা বললাম, আমরা সিরিয়ার কথা বললি, আপনি লিবিয়ার কথা বললেন, অন্যান্য দেশেও যখন সরকার পরিবর্তন হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নতুন নতুন নীতি এবং অনেক ক্ষেত্রেই যেটা এক ধরনের বৈষম্যমূলক নীতি তৈরি হচ্ছে, সেইটার ধারাবাহিকতায় দেখা গেল বিশেষ করে যুদ্ধবিগ্রহের কারণেও যে বিশাল জনগোষ্ঠী একসাথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করছে এবং সবসময় যে বৈধ পথে যাচ্ছে তা না, তখন দেখা যাচ্ছে শরণার্থী, অভিবাসী, মানব পাচার, এর মধ্যে একটা একই একটা কন্টিনিউয়াম তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ যিনি শরণার্থী হিসেবে যাচ্ছেন তিনি কোন এক সময় অভিবাসনের চেষ্টা করছেন, হয়তো ভাবছেন যে নিজের দেশে থাকতে পারছি না, আমি এখানে কোনোভাবে যদি অভিবাসী হিসেবে থাকতে পারি অথবা শরণার্থী স্ট্যাটাস নিয়ে থাকতে পারি, অভিবাসী হিসেবে যিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন কারণে, শুধু যুদ্ধবিগ্রহ না, আমরা যদি বলি যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে অনেকে যেতে বাধ্য হচ্ছেন অন্য দেশে, এবং সেই ক্ষেত্রে অভিবাসনের চেষ্টা করতে গিয়ে যখন তিনি তাকে শোষণ করা হচ্ছে তখনই তিনি মানব পাচারের শিকার হয়ে যাচ্ছেন। কারণ একই ব্যক্তি অভিবাসী এবং মানব পাচারের শিকার আবার শরণার্থী হতে পারছেন, যখন বিশ্বকে নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে যে মিক্সড মাইগ্রেশনটাকে আমরা কিভাবে মোকাবেলা করব। আরেকটি যেটি আপনি বললেন যে অধিকারের কথা, একটা জাতিসংঘের যে কনভেনশন আছে 1990 অভিবাসনের, অনেক দেশই সেটাতে স্বাক্ষর করেনি। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যখন চিন্তা করি যে মধ্যপ্রাচ্যের দেশে আমাদের সিংহভাগ অভিবাসীরা যান, বিশেষ করে শ্রম অভিবাসনের জন্য যেটা যান, যেটা আমিনাকেও বলছিলেন, তাদের কিন্তু যে গন্তব্যস্থলগুলো থাকে তাদের অধিকাংশ রাষ্ট্রেই এই অভিবাসনের যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ সেটি অনুস্বাক্ষর করেনি। কাজে আন্তর্জাতিক আইনে তাদের কোনো বাধ্যবাধকতা নেই অভিবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে। এরকম আরো অনেক দেশেই রয়েছে যে তারা নিজের আভ্যন্তরীণ নীতিমালা আইনের প্রতি গুরুত্ব দিতে গিয়ে অভিবাসীদের প্রতি গুরুত্ব দেননি। আরেকটি যেটি আমি যোগ করবো যে পরিবর্তন যেটি আস্তে আস্তে আসছে, একটা সময় ছিল যেমন আমরা যদি আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছিলেন বা যুক্তরাজ্যেও যখন আমরা দক্ষিণ এশিয়া থেকে মানুষজন গেছে ইউরোপে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু তখন বর্ডার স্টেট গুলো থাকলেও এক ধরনের একটা গ্রহণযোগ্যতার একটা জায়গা ছিল। যারা 50-এর দশকে গেছেন, 60-এর দশকে, এমনকি 70-এর দশকে বিভিন্ন অঞ্চলে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেছেন, এবং তখন অভিবাসনটাকে একটা ভালো ব্যাপার হিসেবে দেখা হয়েছে যে অভিবাসনে একটা সুফল আছে এবং উভয় পক্ষের জন্য, যিনি যাচ্ছেন তার অর্থনৈতিক সচ্ছলতা, তার পরিবারের, তার দেশের জন্য রেমিটেন্সের ব্যাপারটি আছে, আবার যেই দেশে যাচ্ছেন সেইখানে যে তিনি শ্রম দিচ্ছেন সেখানের উন্নয়নে, অর্থনীতিতে তিনি কোনো না কোনো ভাবে যোগ করছেন। এই সুফলের জায়গাটা এই রাজনীতির মধ্যে, আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক রাজনীতির মধ্যে পড়ে অভিবাসনের সুফলের কথাটি হারিয়ে যাচ্ছে এবং এখানে অভিবাসনকে একটা দোষের ব্যাপারের মতো চলে আসছে। তো সেখানে অবশ্যই অধিকার লঙ্ঘন হচ্ছে এবং অনেক রাষ্ট্রই সেটাতে আন্তর্জাতিক আইনের প্রতি গুরুত্ব না দিয়ে নিজের দেশের আইন, নিজের দেশের নাগরিকের আইন সেখানে গুরুত্বটি বেশি দিচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা তারতম্য তৈরি হচ্ছে এবং এটির আসলে উত্তরণের পথকে আমাদের জানা নেই, সরাসরি বলা যাবে না, কিন্তু আমরা আশা করতে পারি ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন যখন বিশ্বে হবে, বিশেষ করে রক্ষণশীল শাসক গোষ্ঠী যখন পরিবর্তন হবে, কিছুটা গ্রহণযোগ্যতার জায়গায় রাষ্ট্রগুলো থাকবে, বিভিন্ন রাষ্ট্র, তখন হয়তো কিছু সুফল আমরা দেখতে পাবো।
জি, মানবাধিকার শুধুই আইনি বেড়া জলে আটকিয়ে থাকবে কেন? তো আসিফ মনির যেমনটি কিনা বলছিলেন, তার প্রতিধ্বনি তুলেই বলতে চাই প্রফেসর ইমতিয়াজকে, যে আমরা সবচেয়ে বেশি র্যাম্প্যান্ট মানব পাচার যেখান থেকে দেখতে পাই, তার মধ্যে পাকিস্তান রয়েছে, থাইল্যান্ড, চীন, ভারত, বাংলাদেশ রয়েছে, এখান থেকে লক্ষ লক্ষ মানুষ পাচার হচ্ছে। এবং যেসব কারণে আসিফ মনিরও যেমনটি কিনা উল্লেখ করলেন, যে দারিদ্র, শিক্ষা, ভালো কর্মসংস্থান, এইগুলো সহ আরো অনেক বিষয়ে মানুষ আশ্রয়ের সন্ধানে, নতুন জীবনের সন্ধানে পৈতৃক ভিটেমাটি ছেড়ে বের হন। তো যারা গ্রহণ করবেন অভিবাসীদেরকে, তাদের সঙ্গে সঙ্গে যেসব দেশ থেকে অভিবাসী বের হচ্ছেন, তাদেরও তো এ ব্যাপারে কিছু দায় দায়িত্ব থাকতে পারে, যেমন দারিদ্র কমানো, শিক্ষার হার বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, এসব দিক থেকে। প্রফেসর ইমতিয়াজ,
আমি মনে করি যে গেজটা আসলে এখনো ভিকটিমের উপরে, মানে যেসব ডেভেলপিং কান্ট্রি বা দারিদ্র দেশ বলা হচ্ছে তাদের উপর যদি আমি গেজটা রাখি, তাহলে কিন্তু আমার এই জিনিসটাকে সমাধান করতে পারবো না। গেজটা কিন্তু আমাকে প্রথমত পারপেট্রেটরের উপরই দিতে হবে, কারণ যে পারপেট্রেটর সে তো এমনিতে যাচ্ছে না। আমি যদি কথা বলছি, বাংলাদেশ থেকে যদি কেউ আমেরিকায় যায়, এটা তো বাংলাদেশ সে জানবে কাম করে, সে কোন পথে যাবে, এগুলো তো সব দেখা যাচ্ছে। যারা স্মাগলার, যারা এটা নিয়ে বড় একটা ইনকাম, যেটাকে আমরা পারপেট্রেটর বলছি, সেটার উপরে নজরটা দিতে হবে, ভিকটিমের উপরে না। ভিকটিম তো আসবেই, একটা ডায়নেস্টিক হয়তো কাজ করছে এখানে, কিন্তু আমি মনে করি পারপেট্রেটর। আমি মোটামুটি আলোচনার সুবিধা কারণে চারটা পির উপরে নজর দিতে বলবো, তাহলে হয়তো আমরা একটা জায়গায় যেতে পারি। একটা হলো প্রথম পিটা আমি বললামই, যে পারপেট্রেটর উপরে নজর দিতে হবে। দ্বিতীয় যেটা অনেকটা পারপেট্রেটর থেকে আসছে, সেটা হলো প্রফিট। আমার এই প্রফিটটা কোথায় থাকছে? এই প্রফিটটা তো বাংলাদেশে আসছে না, বা ভারতে যাচ্ছে না, বা ফিলিপিন্সে যাচ্ছে না। আমি যদি ফিলিপিন্স, মেক্সিকোর কাহিনী দেখি, অ্যাভারেজে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমেরিকায় 50,000 কি বলা হয় মেক্সিকান এবং ফিলিপিনো ট্রাফিক হচ্ছে আমেরিকায়। কিন্তু আমি যদি এখন মেক্সিকো, ফিলিপিনো নজর দিই, আমেরিকায় না দিই, তাহলে হবে না, কারণ ওই পারপেট্রেটর তখন বেঁচে যায়। তো এক হলো প্রথম পি হলো পারপেট্রেটর, দ্বিতীয় হলো প্রফিট আমাকে দেখতে হবে, যেটা $150 billion, এটা কোথায় থাকছে, কারা লাভবান হচ্ছে, কারা ব্যবহার, এই জিনিসটা হলো আমার মনে হয় গুরুত্ব দেওয়া। তৃতীয়টা হলো যে প্রোটেকশন, যে প্রোটেকশন রেজিম আমরা তৈরি করছি, আমি যত বেশি দেয়াল বানাবো অত কিন্তু আমার প্রফিটটাও বেড়ে যাবে, আমার কষ্টটাও বেড়ে যাবে। মনে রাখতে হবে, এর সহজ একটা ভালো এক্সাম্পল হলো যে গ্রেট ওয়ালও কিন্তু মানুষের কি বলা হয় উঠানামা থামাতে পারেনি, গ্রেট ওয়ালের মতন একটা বিরাট ওয়াল। তো ওই সিম্বলিক্যালি বলছি, এখানে গ্রেট ওয়াল মানে ওয়াল বলতে স্বাভাবিকভাবে ভিসা রেজিম, পাসপোর্ট রেজিম, যে নিয়ম কারণ করা হয়েছে ইত্যাদি, এটা যত বাড়বে তত কিন্তু আমি কষ্টটা বাড়িয়ে যাচ্ছি এবং ডেসপারেশনটাও বেড়ে যাবে। তো এই প্রোটেকশনের ব্যাপারে আমার মনে হয় নতুন ভাবে ইমাজিন করা দরকার, এটাকে ফ্লুইড বানানো দরকার, কারণ এখন তো খুব সহজ। সে যদি ইললিগালিও যায়, আমি ধরে নিচ্ছি, বা যদি লফুলি গিয়েও যদি বেশিদিন থাকে, তাকে করাটা খুবই সহজ, যেই টেকনোলজি এখন আছে। তো সেইখানে এই যে আমি নিয়ম করে দিয়েছি মানে যাওয়ার ব্যাপারেই, সেই জায়গায় আমার মনে হয় বড় একটা পরিবর্তন আনা দরকার। এবং চতুর্থ হলো প্রসপ্যারিটি, সেই জায়গায় হয়তো বলা যেতে পারে যে হ্যাঁ, আজকে সাউথ যদি প্রসপ্যারিটি বাড়ে তাহলে হয়তো এটা কমে যাবে। যার একটা ভালো এক্সাম্পল হলো এই যে আমরা দেখলাম যে 39 যেই ভিয়েতনামি যারা কি বলা হয় বেলজিয়াম থেকে বা ফ্রান্স থেকে যারা ইংল্যান্ডে গেল এবং রীতিমতো খুবই ট্র্যাজিক্যালি তারা মারা গেছে, তাদের কেসটা যদি দেখি, প্রথমে মিডিয়া কিন্তু একেবারে বড় আকে প্রচার করেছিল যে এরা চাইনিজ। আমি শুনে কিছুটা অবাক হয়েছিলাম, কারণ আমার যেহেতু মাঝে মাঝে চায়নায় যাওয়া হয়, তাদের যে প্রসপ্যারিটি লেভেল বেড়েছে, যে ইমেজ চায়না এখন তৈরি করেছে, সেটা যদি আমি দেখি তাহলে অনেক পশ্চিমা দেশই এখন তৃতীয় বিশ্ব মনে হবে। তো সেই জায়গায় আমি কিছুটা অবাক হয়েছিলাম যে এতজন ডেসপারেট হবে, কারণ পরে দেখা গেল যে না, এরা ভিয়েতনাম থেকে গেছে। এবং অনেকগুলো ইন্টারেস্টিং কাহিনী, আমি যদি ওটাকে যদি ব্রেক করি, দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন ফ্রান্সই কিন্তু বছর দুই দিন ছিল, তার মানে সেখানে যে অ্যালিনেশনের মধ্যে ছিল এবং ওই অ্যালিনেশনে তারা খপ্পরে পড়েছে এই স্মাগলারদের। এই যে আমি বললাম, বারবার বলছি কিন্তু, ইয়ে পারপেট্রেটর, কারণ এটা তো বিরাট প্রফিট মেকিং হচ্ছে। আমি মনে করি সবাই লাভবান হচ্ছে। এটা তো হতে পারে না যে বিশাল একটা ট্রাক যাচ্ছে, তাতে কাস্টমস কেউ জানে না, পুলিশ কেউ জানে না, একেবারে কেউ জানতে পারছে না। এটা তো অসম্ভব ব্যাপার। তার মানে হচ্ছে সব ক্ষেত্রে লাভবান হচ্ছে। এই যে করাপশনের বিষয়টা কিন্তু নতুন ভাবে ভাবা দরকার। অনেক জায়গায় মনে হচ্ছে যে না, মানে এই সব দেশে হয়তো করাপশন হবে না, কিন্তু সেই জিনিসটা কিন্তু বলে দিচ্ছে সেই জিনিসটা ঠিক না। তো আমি এই চারটা পারপেট্রেটর, প্রফিট, প্রোটেকশন এবং প্রসপ্যারিটি, এই চারটা পিয়ের মধ্যে যদি আমি মোটামুটি রাখি, তাহলে আমার মনে হয় যে সমাধান যারা খুঁজছে তারা হয়তো কিছুটা, আমার মনে হয় সমাধান খোঁজার জন্য কিছুটা সাহায্য হয়তো পাবে এই চারটা পিয়ের মধ্যে।
প্রফেসর ইমতিয়াজ, আপনি যে করাপশন শব্দটা ব্যবহার করলেন, আমার মনে হয় এটা অত্যন্ত সফট, অনেক সফট একটা শব্দ এ ব্যাপারে, বিশেষ করে যখন আমরা দেখি যে একটা ট্রাকের ভেতর 39 জন হোক বা 36 জন হোক, মানুষ নিঃশ্বাস নিতে পারেনি। একজন তার মাকে বোধ হয় টেক্সট করে খবর পাঠিয়েছেন যে মা, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমরা কোন বিশ্বে বাস করছি এভাবে, কিবা এটা কি শুধু করাপশন বলে ছেড়ে দিতে পারবো আমরা? আমাদের কয়েকজন শ্রোতা লাইনে আছেন, আমরা তাদের কাছে যেতে চাইবো। প্রদীপ চক্রবর্তী, আকবর হায়দার কিরণ, খুব সংক্ষেপে, হ্যাঁ দীপক চক্রবর্তী এবং আকবর হায়দার কিরণ, খুব সংক্ষেপে আপনাদের মন্তব্য দিন, তারপর আমরা আমাদের অতিথির কাছে চলে আসবো। আবার দীপক চক্রবর্তী জি বলুন ভাই। জি নমস্কার, জি বলুন, খুব সময় কম।
আমি কথা বলছি দীপক চক্রবর্তী,
বাংলাদেশ। জি জি বলুন বলুন বলুন।
অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে প্যানেল হচ্ছে ওরা ছাড় মহাদের, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাদের মনোযোগ আমি অনুষ্ঠানটা শুনছি আর কি, খুব ভালো লাগতেছে তাদের কথাগুলো আমাকে। আমি জানতে চাইবো সেটি হচ্ছে, আমরা জানি যারা নৌকাতে পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে যারা বিদেশে ভ্রমণ করে, অনেকজন দেখবেন বাংলাদেশে যারা দাঁড়ালে খপ্পরে পড়ে তারা চলে যায় বিদেশের পথে, নদী পাড়ি দিয়ে, একটা ঝুঁকিপূর্ণ বিষয়, নৌকা অর্ধেক মাঝখানে যায় ডুবে যেতে পারে, এরকম কিন্তু অহরহর ঘটনা আমরা শুনি পেপার পত্রিকায়, খবরের নিউজে আমরা দেখি। সেক্ষেত্রে যদি বিদেশে যাওয়ার শেখার পরে দেখো চলে যাচ্ছে, জঙ্গল দিয়ে চলে যাচ্ছে, তাদের প্রতি ওই দেশে যে দেশেই যাক না কেন, মানুষ যারা পার হয়ে চলে যায়, তাদের ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু দায়িত্ব ভূমিকা পালন করে, এবং আবার কোন চাকরিতে জয়েন করবে কিনা।
জি দীপক চক্রবর্তী, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা বুঝতে পারছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আজকে সময়ের একটু টানাটানি রয়েছে আমাদের। প্রফেসর আমেনা মহসিন, আপনার কাছে আসবো একটু পরেই, তার আগে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আসিফুনের কাছে যাচ্ছি, যে আপনি কি মনে করেন এই সমাধানটা কোথায় নিহিত, এর কোনো সমাধান আসলেই আছে?
সেটা ওই ইন্টারেস্টার যেটা বলছিলেন এবং যিনি ফোন করলেন শ্রোতা, সেটা থেকে আমি বলতে পারি যে অপরাধী চক্রের ব্যাপারটি, এটি এখন মোটামুটি বিভিন্ন সোর্স থেকে এটুকু তথ্য জানা যায় যে এটার সাথে পাবলিক এবং প্রাইভেট দুটোরই সংযুক্তি রয়েছে। অর্থাৎ বলতে যাচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি রয়েছে এবং এই পাচারকারীদের যে একটা চক্র রয়েছে, এর মধ্যে একটা একটা অসুখ সমন্বয়ে রয়েছে। তো সেটা যদি আমরা বলি যে গুড গভর্নেন্স, সুশাসন যদি আস্তে আস্তে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটা যেই দেশ থেকে মানুষ বিদেশে যায় এবং যেই দেশে যায়, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে সেটা উন্নত বিশ্বের যে কোনো দেশ হোক অথবা স্বল্পোন্নত দেশ হোক, যেই দেশেই যাচ্ছে সেই দেশে হতে পারে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, কিন্তু তারা যে খুব সুশাসনের মধ্যে তাদের নিজেদের দেশ পরিচালনা করে এমন কথা নেই। আমি ছোট্ট উদাহরণ সংক্ষেপেই দিচ্ছি, সেটা হচ্ছে যেমন মালয়েশিয়া, আমাদের বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়াতে যান, কিন্তু মালয়েশিয়ার ভেতরে রাষ্ট্রযন্ত্রের মধ্যে একটা বড় রকমের দুর্নীতি রয়েছে যারা বিভিন্ন ভাবে শোষণ করে থাকে। এইটা যদি আস্তে আস্তে ঠিক হয়তো কিছুটা হবে, এই উভয় পক্ষের যে সমন্বয় হচ্ছে সেইটাকে কোনোভাবে ঠেকাতে হবে, এবং সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রের বাইরে আমরা যদি বলি নাগরিক সমাজ বলি, সচেতন মানুষ বলি, তাদের একটা বড় ভূমিকা হয়তো থাকতে হবে।
জি প্রফেসর আমেনা মহসিন, আমার কেন জানি মনে হয় যে এটা ব্লেম গেম না করে, একজন আরেকজনকে দোষারোপ না করে, এক দেশ আরেক দেশকে দোষারোপ এটা না করে, আমাদের সবারই আবার আমাদেরকে মানুষ হতে হবে, এই এটা বোধহয় আজকের মেসেজ। আপনি একেবারে সংক্ষেপে আমাদেরকে উপসংহার দিবেন প্রফেসর মহসিন?
ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এটা ব্লেম গেম এর ব্যাপার না, মানে আপনি যে কথাটা একটা প্রশ্ন তুলেছিলেন যে মানবাধিকারের ব্যাপারটা তুলেছিলেন যে এটা এটা মানে আইনি ইয়ের মধ্যে বেড়াজালের মধ্যে কি আটকে থাকবে কিনা, সেটা আমরা প্রায় বলে থাকি যে ধরেন মানবাধিকার তো মানব অধিকার, এগুলোকে তো আমরা টেরিটোরিয়ালাইজ করতে পারি না, বাট সামহাও ইট ইজ ভেরি আনফর্চুনেট যে মানব অধিকার গুলোকে আমরা টেরিটোরিয়ালাইজ করে ফেলেছি, এবং প্রত্যেকটা দেশই কিন্তু কিছু বিধিমালা কিছু আইনের মধ্যে দিয়ে তারা পরিচালিত হচ্ছে। এবং এটা আশুষ মানে খুব মানে রাইটলি পয়েন্ট আউট করেছে যে এখানে গভর্নেন্স এর তো একটা বিরাট ইস্যু আছে, গ্লোবাল গভর্নেন্স এর ব্যাপার আছে, এবং এখানে নাগরিক সমাজের প্রচন্ড ভাবে একটা জোর দিতে হবে, যেটা ডক্টর ইমতিয়াজ বলছিলেন যে প্রোটেকশনের জায়গাটা, যে প্রোটেকশনটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে এই হিউম্যান রাইটস গুলোকে যেটাকে আমরা একটা ডিক্লারেশনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা বারবার বলি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, একটা ডিক্লারেশন থাকতে পারে, যদি আপনি ওটাকে ইমপ্লিমেন্ট না করাতে পারেন তাহলে তো এটা হতে পারে না। এটা আমরা সেই সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব সেগুলোর মধ্যেই আমরা আটকে পড়ে থাকবো। তো আমার মনে হয় নতুন করে আপনি যেটা বললেন নতুন করে আবার মানুষ হতে হবে, আমার মনে হয় যে নতুন ভাবে আমাদের চিন্তা করতে হবে যে রাষ্ট্র ব্যবস্থাটা কি হবে এবং আমরা মানুষকে কিভাবে দেখবো সেইখানে। আমি একটু শেষ কথাটা বলবো যে সিটিজেনশিপ বা সিটিজেনের যে কনসেপ্টটা আছে সেইটাকেও আমার মনে হয় আমাদের নতুন করে চিন্তা ভাবনা করার সময় এসেছে।
জি আই এম সরি, আমি আপনাকে, আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমার প্রযোজক তাগাদা দিচ্ছেন তার সময়ের সীমাবদ্ধতা আছে, অনুষ্ঠান উপস্থাপক তাহেরা কিবরিয়ার সীমাবদ্ধতা আছে, সঞ্জনা ফিরোজ খবর পড়বেন তার সীমাবদ্ধতা আছে, তো এই সব কিছু বিবেচনায় নিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।